الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله، وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وأصحابك يا نور الله. প্রিয় মাতা জাতির দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান আসুন কিছু শিখি এর মধ্যে। আপনারা যারা যারা আমার সাথে রয়েছেন আপনাদের সকলকে জানাই স্বাগত। আসুন আজকে আমরা যেভাবে অন্যান্য অনুষ্ঠানে কিছু না কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা শ্রবণ করি, তো এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিছু বিষয় সম্পর্কে জানতে পারি, বিশেষ করে নামাজের মাসালা মাসের সম্পর্কে, রোজার মাসালা মাসের সম্পর্কে, এবং নামাজের মধ্যে আমরা যে আরবি বাক্যগুলো যে সূরা আমরা পাঠ করে থাকি সেগুলো প্র্যাকটিস করানো হয়। তো আমাদের চেয়ে দর্শকবৃন্দ, আমরা যে যেখানে রয়েছি অনুষ্ঠানের মধ্যে যা কিছু শেখানো হবে এটা যেন উত্তম ভাবে শিখতে পারি আমরা এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকি। আসুন শুরুতে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই। হযরত সাইয়েদনা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ لا يصعد منه شيء حتى تصلي على نبيك صلى الله عليه وسلم। অর্থাৎ দোয়াকে জমিন এবং আসমানের মধ্যখানে থামিয়ে দেওয়া হয়। জমিন এবং এই জমিন আর আসমানের মধ্যখানে দোয়াকে থামিয়ে দেওয়া হয়, যে দোয়া করি এই দোয়াকে থামিয়ে দেওয়া হয়, যতক্ষণ পর্যন্ত তুমি আপন নবী অর্থাৎ আমাদের প্রিয় আকা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরূদ শরীফ প্রেরণ করবে না, ততক্ষণ পর্যন্ত সেই দোয়া আর উড়তে উঠতে পারে না। তাহলে আল্লাহর হাবিবের প্রতি দুরূদ এটা কেমন নিয়ামত! এই দুরূদ যদি পাঠ করা না হয় দোয়াটা আসমান এবং জমিনের মধ্যখানে লটকিয়ে থাকে, ঝুলিয়ে থাকে, আর উপরে যায় না। আর যখন আল্লাহর হাবিবের প্রতি দুরুদ পাঠ করা হয় সে দোয়া আসমানের দিকে চলে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লাম ইরশাদ করেন, আদ দুআউ মাহজুবুন আনিল্লাহ হাত্তা ইউসাল্লা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লাম ও আহলে বাইতি। অর্থাৎ দোয়া আল্লাহ পাকের থেকে, দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এর থেকে আড়ালে থাকে যতক্ষণ পর্যন্ত আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এবং তার আহলে বাইতের প্রতি দরুদ প্রেরণ করা হবে। আপনারা স্পষ্ট শুনতে পেলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিজ্ঞ খুলাফায়ে রাশিদিন এর মধ্যে রয়েছে, ওনাদের বাণী থেকে রিভাইভ থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম আমরা যখনই দোয়া করব এই দোয়া যেন আল্লাহ তাআলার দরবারে মকবুল হয়, আল্লাহ তাআলার দরবারে কবুল হয়, এই দোয়ার আগে পরে আমরা দুরুদে পাক পাঠ করি। আল্লাহ হাবিবের উপর দুরুদে পাক পাঠ করে যদি আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি তাহলে আশা করি অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার দরবারে আমাদের দোয়া কবুল হবে। সবচেয়ে মাদেশের দর্শকবৃন্দ, বর্তমানে আমরা যে অবস্থায় রয়েছি কিনা, যে যেখানে রয়েছে কিনা, ঘরে থাকেন বা অন্য কোনো জায়গাতে অবস্থান করছেন, তো এখন পরিস্থিতি এরকম দোয়া করার সময় আমরা যখন পাঁচ ওয়াক্ত নামাজ আমরা আদায় করি বা অন্যান্য অজিফা পাঠ করি বা কোরআনে পাক তেলাবাত করি, তো আমরা যে সময়টুকু আমাদের মিলে গিয়েছে এই সময়টুকুর মধ্যে আমরা উত্তম ভাবে আল্লাহ তাআলার ইবাদত করি এবং আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি করে দোয়া করি, আর দোয়া এটা যেন আল্লাহ তাআলার দরবারে কবুল হয় তার আগে পরে আমরা দুটো পাঠ করি। এই মজলিসের মধ্যে যেন আমরা আল্লাহ তাআলার বরকত, আল্লাহ তাআলার দেওয়া রহমত যেন আমরা পাই, এই মজলিসের মাধ্যমে আমরা যা কিছু শিখবো তার মধ্যে যেন বরকত হয়ে যায়, এই উদ্দেশ্যে আমরা একবার চলতে পারলাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সলাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মধ্যে দর্শক বিন্দু, কিছু ভালো করে নিয়ত করেনি, কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বিশ্বাস করেন, নিয়তুল মুমিনি খায়রুন মিন আমালি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। তো আমরা নিয়ত করিনি যেন আমরা যে আমল করব এই কম আমল করে অধিক সওয়াব যেন আমরা অর্জন করতে পারি। তো এটা নিয়ত করুন অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে দেখতে থাকবো, যা কিছু এখানে শেখানো হবে তা সরল রাখার চেষ্টা করব এবং তার উপর নিজে আমল করব এবং ফ্যামিলি মেম্বার যারা রয়েছে তাদেরকে শেখাবো, সম্ভব হলে আমাদের বাইরে আত্মীয় স্বজন যারা রয়েছে, অন্যান্য প্রতিবেশী যারা রয়েছে তাদেরকেও আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সকলকে উত্তমভাবে এই ইলম জ্ঞান শিখার এবং তারপর আমল করার এবং অন্যকে জানিয়ে দেওয়ার সেই তৌফিক দান করুক। আমিন ইয়া হিন্দ নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সলাতু ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদিজান দর্শকবৃন্দ, আমরা গত অনুষ্ঠানে নামাজের ফরজ সম্পর্কে এবং তার আগের অনুষ্ঠানে নামাজের ফরজ সম্পর্কে আবার নামাজের শর্ত সম্পর্কে কিন্তু আমরা শুনেছি। আজকে আমি আলোচনা করার চেষ্টা করব যে নামাজের ওয়াজিবের বিষয় নিয়ে, কারণ কি নামাজের মধ্যে যে ওয়াজিবগুলো রয়েছে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের একটি যদি ওয়াজিব ছুটে যায় তাহলে আমাদের উপর সাহসিকতা এটা আবশ্যক হয়ে যায়। যখনই আমাদের কোনো ওয়াজিব ছুটে যাবে অনিচ্ছায়, কোনো ওয়াজিব যদি ছুটে যায় তাহলে আমরা আমাদের নামাজ শেষে আমরা সাহসিকতা দেব, অর্থাৎ তাহিয়াত পড়ে শেষ রাখাতে, তাহিয়াত পড়ার পর এক সালাম ফিরিয়ে সাহসিকতা দুটো দিয়ে এরপর আবার বসে তাহিয়াত থেকে সবকিছু আমরা পড়ে সালাম ফেরো। তো এরকম যদি আমাদের কোনো ওয়াজিব ছুটে যায় তখন আমরা এই সাহসিকতা দিলে সেটা ওয়াজিবের ক্ষতিপূরণ হয়ে আমাদের নামাজটা হয়ে যাবে, আর যদি সাহসিকতা না দিই তাহলে সেই নামাজ আবার পুনরায় পড়তে হবে। তো এই কারণে ওয়াজিব নামাজের ওয়াজিবের বিষয়ে জ্ঞান রাখা অনেক গুরুত্বপূর্ণ, কারণ ওয়াজিব যদি কখনো ছুটে যায় আর আমি যদি না জানি যে আমার ওয়াজিব ছুটে গেল তাহলে আমি সাহসিকতা দিব কেন? আমি তো সাহসিকতা তখনই দিতে পারবো যখন আমি এটা জানবো আমার ওয়াজিব ছুটে গিয়েছে, আর ওয়াজিব ছুটে যাওয়াটা আমি তখনই বুঝতে পারবো যখন আমি ওয়াজিব সম্পর্কে জানবো। নামাজের মধ্যে এই বিষয়টা ওয়াজিব, এই বিষয়টা ওয়াজিব, কোন কোন বিষয়ে ওয়াজিব সেটা যখন আমি জানবো, সেটা যদি কখনো ছুটে যায় তাহলে আমি জানতে পারবো আমার ওয়াজিব ছুটে গিয়েছে। সুতরাং আজকে আমি ওয়াজিব নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। দর্শকবৃন্দ, আপনারা যে যেখানে থাকুন না কেন মনোযোগ সহকারে এই ওয়াজিব সম্পর্কে শ্রবণ করুন এবং এটা স্মরণ রেখে এটা নামাজের মধ্যে যেন কোনো ওয়াজিব ছুটে না যায় তার প্রতি লক্ষ্য রাখার, তার প্রতি দৃষ্টি রাখার সেই নিয়ম করে নেই। আসুন নামাজের মধ্যে যে ওয়াজিবগুলো রয়েছে তার মধ্যে সর্বপ্রথম ওয়াজিবের যে বিষয়ে আলোচনা এসেছে, এক নম্বর হচ্ছে তাকবীরে তাহরিমার মধ্যে আল্লাহু আকবার বলা। তাকবীরে তাহরিমার মধ্যে আল্লাহু আকবার। দুই নম্বর, ফরজ নামাজের তৃতীয় ও চতুর্থ রাকাত ব্যতীত অবশিষ্ট সকল নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা আলহামদুল শরীফ পাঠ করা এবং তার সাথে একটি সূরা মেলানো, অর্থাৎ কোরআনে পাকের বড় কোনো আয়াত অথবা ছোট একটি আয়াত এরকম আপনার আয়াত মেলানো অথবা ছোট একটি সূরা মেলাতে পারে। আচ্ছা, এরপর তিন নম্বর, আলহামদুল শরীফ এটা সুরার পূর্বে পাঠ করা। চতুর্থ নম্বর, আলহামদুল শরীফ ও সুরার মাঝখানে আমিন ও বিসমিল্লাহ ব্যতীত আর কিছু না পড়া। আলহামদু এরপর আমিন বলতে পারেন, আর অন্য একটি সুরার পূর্বে বিসমিল্লাহ আপনি পাঠ করতে পারেন, কিন্তু আমিন আর বিসমিল্লাহ রহমান রহিম ছাড়া আর কিছু পাঠ করা যাবে না। এরপর কিরাতের পরপরই রুকুতে যাওয়া, এরপর এক সিজদার পর নিয়ম অনুযায়ী দ্বিতীয় সিজদা কর, এরপর তাদিলে আরকান অনুসরণ করা। তাদিলে আরকান বলতে কি? রুকু, সিজদা, কৌমা। কৌমা বলা হয় যে আমরা রুকুর পরে দাঁড়াই, এটাকে কৌমা বলা হয়। এবং জলসা, জলসা বলতে বোঝায় দুই সিজদার মাঝখানে যে আমরা বসি, এটাকে জলসা বলা হয়। এইগুলাতে অর্থাৎ রুকু, সেজদা, কৌমা, জলসা, এগুলোর মধ্যে কমপক্ষে একবার সুবহান আল্লাহ বলা যে সময়টুকু আমাদের লাগে সেই সময়টুকু সেখানে অবস্থান করা। যেমন কি আপনি আপনি রুকুতে গেলেন, তো রুকুতে যাওয়ার পর সামিয়া আল্লাহ লিমান হামিদাহ বলে এই যে দাঁড়ালেন, এই দাঁড়ানোর মধ্যে আপনাকে কমপক্ষে এতক্ষণ অবস্থান করতে হবে সুবহান আল্লাহ, এটা বলার যে সময়টুকু লাগে সেই সময়টুকু আপনাকে সেখানে দাঁড়াতে হবে। এভাবে রুকুতে গেলে রুকুর মধ্যে আপনাকে সেই সময়টুকু সুবহান আল্লাহ এতটুকু বলার যে সময় লাগে সেই সময় সেখানে আপনাকে অবস্থান করতে হবে। আর না হলে আপনার তাদিল আর কান যে ওয়াজিব রয়েছে এটা ছুটে যাবে। সুতরাং আমাদের ওয়াজিব যেন ছুটে না যায় সেজন্য আমরা এটিকে লক্ষ্য রাখবো। এরপর কওমা, অর্থাৎ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, এটা অনেক লোক কম সোজা করে না, এভাবে তার একটি ওয়াজিব হাতছাড় হয়ে যায়। তো সেই জন্য আমরা কি করবো, যখন কওমা করব অর্থাৎ রুকু থেকে সোজা হয়ে আমরা কি করব, দাঁড়াবো। রুকু থেকে যখন উঠবো তখন সোজা হয়ে দাঁড়াবো, এমন যেন না হয় রুকু থেকে এই রুকুতে গেলাম, রুকুতে সামিয়া আল্লাহ লিমান হামিদা বলে এতটুকু একটু করে উঠে আবার সাথে সাথে আবার সিজদাতে চলে গেলাম, এরকম যেন না। সঠিক নিয়ম কি, সামিয়া আল্লাহ লিমান হামিদা বলে একেবারে পুরোপুরি সোজা হয়ে দাঁড়া যাবো, দাঁড়িয়ে আমরা সেখানে সুবহানাল্লাহ বলার পরিমাণ কি করবো, অবস্থান করব। অবস্থান করে আমরা তারপর আমরা সিজদাতে যাব। আচ্ছা, এরপর কি, জলসা, অর্থাৎ দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা। অনেকে কি করে, আপনার সিজদাতে যায় কি করে, সিজদাতে গেল, সিজদা থেকে আল্লাহ আকবার বলে বল করে বসেও নাই, সাথে সাথে অন্য সিজদাটা আবার আরেকটি সিজদা, দ্বিতীয় সিজদাটি আল্লাহ আকবার বলে চলে। এর মধ্যে কি হয়, তার জলসা যায়, জলসার মধ্যে সোজা হয়ে বসা, একটু বিপরিমাণ সুবহানাল্লাহ পরিমাণ বসা, যে ওয়াজিব রয়েছে সে ওয়াজিবটা তার ছুটে যায়। তো এটা যেন না, এই ওয়াজিব আমাদেরকে আদায় করতে হবে। তো এই ওয়াজিব যদি কখনো আমাদের ছুটে যায় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কি করতে হবে, এই ওয়াজিবটা পরিপূর্ণ করার জন্য আমাদের সহযোগিতা দিতে হবে। আচ্ছা, এরপর কাদায়ে ওলা ওয়াজিব, যদিও নফল নামাজ হয়, কাদে ওলা বলতে দুই রাকাতের পর বসা, এটাকে কাদে ওলা বলা হয়, এটা ওয়াজিব রয়েছে। আচ্ছা, এরপর ফরজ, বিটির ও সুন্নত মক্কাদার মধ্যে তাশাহুদ, অর্থাৎ আত্তাহিয়াত, যে আমরা তাহিয়াত করি এরপর কিছু না করা। ফরজ, বিটির ও সুন্নত মক্কাদার মধ্যে তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়াতের পর কিছু না করা, আর অর্থাৎ কাদে ওলার মধ্যে। আচ্ছা, উভয় কাদা বা বৈঠকে তাশাহুদ পরিপূর্ণভাবে পাঠ করা, যদি একটি শব্দও ছুটে যায় তবে ওয়াজিব তরক হয়ে যায়, ততক্ষণ কি হয়ে যাবে, সিজদা তাহ ওয়াজিব হয়ে যাবে। তো আপনার কাদে ওলা বলেন, কাদে ওলা বলতে দুটা কাত পর যেটা বসে, আর কাদে আখের শেষ বৈঠক বলা হয় যেটা আপনার চার রাকাত পরে বসে। আজ কোনো না বসে দুই রাকাতেই হয়, তাহলে সেই দুই রাকাতের পরে যেটা বসা হয় সেটাকে কাদে আখের বলা হবে, অর্থাৎ শেষ বৈঠক। এখন সেটা কাদে আখের হোক কাদে ওলা হোক, উভয় কাদার মধ্যে আপনার তাশাহুদ পরিপূর্ণভাবে পাঠ করাটা ওয়াজিব রয়েছে। যদি তাশাহুদের কোনো একটি শব্দ কোনো হরফ আপনার ছুটে যায় তাহলে আপনার উপর সিজদা সাহু আবশ্যক হয়ে যাবে, কারণ কি আপনার ওয়াজিব ছুটে গেল। এরপর বলা হচ্ছে ফরজ, বিতির ও সুন্নত মুয়াক্কাদার নামাজে কাদায়ে ওলা বা প্রথম বৈঠকে তাশাহুদের পর যদি কেউ অন্য মনস্ক হয়ে ভুলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অথবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা বলে ফেলে, তবে তার জন্য সিজদা সাহু করা ওয়াজিব হয়ে যাবে। আর যদি ইচ্ছাকৃত বলে ফেলে তবে তার নামাজ পুনরায় আদায় করা ওয়াজিব হয়ে যাবে। যে মাত্র দর্শক, এটা অনেক গুরুত্বপূর্ণ একটি মশালা, যে তাশাহুদ করার পর কেউ যদি আপনার মানে দ্বিতীয় রাখাতে, আপনি শেষ রাখাতে না, চার রাখাত নামাজ পড়তেছেন, তো দ্বিতীয় রাখাতে আপনি বসলেন, তাশাহুদের পর আপনি দাঁড়িয়ে যাবেন, এটা হচ্ছে নিয়ম। কিন্তু আপনি কি করলেন তার সঙ্গে ওদের পর দ্বিতীয় রাকাতের মধ্যে আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অথবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা পর্যন্ত পড়ে ফেললেন। শুধু আল্লাহুম্মা পড়লে তখন কথা বলে নাই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মুহাম্মদ পর্যন্ত, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা, এরকম যদি আপনি কিছু পড়েন তো তখন কি হবে আপনার উপর সিজদা সাহু ওয়াজিব হয়ে যাবে, কারণ কি আপনার তখন ওয়াজিব তরক হয়ে গেল। আচ্ছা, এরপর উভয় দিকে সালাম ফিরানোর সময় আসসালাম শব্দটি উভয়বার বলা ওয়াজিব, আলাইকুম শব্দটি বলা ওয়াজিব নয় কিন্তু সুন্নত রয়েছে। পিতিরের নামাজে কুনুতের তাকবীর বলা, আমরা যে তোয়ালিকুম করার আগে যে তাকবীর বলি আল্লাহু আকবার, এটা ওয়াজিব। আচ্ছা, বিতরের নামাজে দোয়া কুনুত পাঠ করা, এটাও ওয়াজিব। দুই ঈদের নামাজে ছয়টি তাকবীর বলা, এটাও ওয়াজিব। দুই ঈদের নামাজে দ্বিতীয় রাকাতের রুকুর তাকবীর এবং এই ঈদের তাকবীরের জন্য আল্লাহু আকবর বলা, এটাও ওয়াজিব। আচ্ছা, জাহির অর্থাৎ প্রকাশ্য নামাজে ইমাম উচ্চস্বরে কিরাত পড়া, যেমন মাগরিব ও ইশা এর নামাজের প্রথম ও দ্বিতীয় রাকাতে এবং ফজর, জুমা, দুই ঈদ, তারাবি ও রমজান শরীফের বিতরের প্রত্যেক রাকাতে ইমাম সাহেব এত উঁচু উঁচু এত আওয়াজ করে সে কিরাত পড়বেন যেন কমপক্ষে তিনজন লোক শুনতে পায়, পিছনে যে মুসল্লি দাঁড়ায় তার মধ্যে কমপক্ষে যেন তিনজন শুনতে পায় এরকম আওয়াজ করে নামাজ পড়বে। তার মানে এই নয় যে আরো বেশি শুনলে সমস্যা, অর্থাৎ যদি ওনার আওয়াজ এবং বেশি হতে পারে না কিন্তু কমপক্ষে যেন তিনজন শুনতে পায়, তো এরকম আওয়াজ করে পড়তে হবে। আর যেগুলো নীরবে পড়ার হুকুম রয়েছে, যেমন কেমন কেমন জোহর বলেন, আসর বলেন, এগুলা নীরবে পড়ার হুকুম রয়েছে, নির্দেশ রয়েছে, সেজন্য এগুলা নীরবে পাঠ করবে। নীরবে মানে কিরকম, আমি কালকে হয়তো এটা গত অনুষ্ঠানে বলেছিলাম, যখন কোনো তিলাওয়াত এটা তখনই নীরবে তিলাওয়াতটা হবে, কমপক্ষে নিজের কানে শুনতে হবে তিলাওয়াত, নিজের কানে শুনতে হবে। আচ্ছা, এরপর আসুন, প্রত্যেক ফরজ ও ওয়াজিবকে নিজ নিজ স্থানে আদায় করেন, প্রত্যেক ফরজ এবং ওয়াজিবকে নিজ নিজ স্থানে আদায় করা। আচ্ছা, এরপর বলা হচ্ছে প্রত্যেক রাকাতে শুধু একবার রুকু করা, রুকু কয়বার, একবার। প্রত্যেক রাকাতে সিজদা দুইবার করে করা, এটাও ওয়াজিব। দ্বিতীয় রাকাতে পূর্বে কাদা বৈঠক না করা, অর্থাৎ দ্বিতীয় রাকাতে তো বৈঠক আপনার রয়েছে কিন্তু দ্বিতীয় রাকাতে পূর্বে কখনো বৈঠক না করা, এটাও ওয়াজিব। চার রাকাত বিশিষ্ট নামাজে তৃতীয় রাকাতে কাদা বা বৈঠক না করা, চার রাকাত বিশিষ্ট নামাজে তৃতীয় রাকাতে কাদা না করা, অর্থাৎ বৈঠক না করা। আচ্ছা, সিজদার আয়াত পাঠ করলে তিলাওয়াতে সিজদা করা, আপনার তিলাওয়াতে সিজদা যেটা বলা হয় কোরআন পাকের মধ্যে যে সমস্ত তিলাওয়াতে সিজদা রয়েছে এগুলো আয়াত যদি পাঠ করা হয় তাহলে তিলাওয়াতে সিজদা করা। আচ্ছা, সিজদায়ে সাহু ওয়াজিব পরে শেষ বৈঠকে সিজদায়ে সাহু আদায় করা, সিজদায়ে সাহু যদি অর্থাৎ আপনি কোনো ওয়াজিব ছুটে গেল তখন আপনার উপর সিজদায়ে সাহু ওয়াজিব হয়ে গেল, তো সেটা আদায় করা, সেটাও কিন্তু ওয়াজিব। এরপর নামাজের ভিতর দুটি ফরজ অথবা দুটি ওয়াজিব কিংবা ফরজ ও ওয়াজিবের মাঝখানে তিন তাসবিহ পরিমাণ সময়, অর্থাৎ তিনবার সুবহানাল্লাহ বলার সম পরিমাণ দেরি না করে, দুইটা ফরজের মাঝখানে অথবা দুইটা আপনার ওয়াজিবের মাঝখানে আপনি শুধু শুধু এমনি সময় পাস করে দিলেন, তো এরকম সময় কখনো আপনার কোনো কিছু দেরি করতেছেন, তো এটার মধ্যে সুবহানাল্লাহ যেই পরিমাণ রয়েছে এটা তিনবার করলে যেই সময় লাগে ততটুকু দেরি না করা, অর্থাৎ একটার পর একটা যেন আপনার শুরু হয়ে যায়, যেন দেরি করা না হয়। এরপর ইমাম যখন কিরাত পড়ে সেটা কি ইমাম উচ্চস্বরে পড়ুক বা নিম্নস্বরে পড়ুক, সর্ব অবস্থায় মুক্তাদি চুপ থাকা, এটাও কিন্তু ওয়াজিব। কিরাত ব্যতীত সকল ওয়াজিব কাজ সমূহে ইমামের অনুসরণ করা, কিরাত ব্যতীত, অর্থাৎ কিরাত তো পাঠ করবে না মুক্তাদি, কিন্তু কিরাত ব্যতীত আরগুলো সব কিছু ইমামের সাথে অনুসরণ করা হবে, এটাও কিন্তু ওয়াজিব রয়েছে। প্রিয় মাদে চেয়ে দর্শক, কিন্তু আজকে আমি ওয়াজিবের বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝতেই পেরেছেন নামাজের মধ্যে যে প্রায় এখানে 30টি মতো ওয়াজিব আমি বর্ণনা করেছি, তো আরও বিভিন্ন কিতাবে অনেক অনেকে আরো বেশি বর্ণনা করেছেন, অনেকে আরো কম বর্ণনা করেছেন, কিন্তু এগুলোকে বিস্তারিত সুন্দরভাবে আমির দাওয়াত বারকাতুল আলিয়ান আমাদের হাকামের মধ্যে এগুলো খুব সুন্দরভাবে তিনি এই 30টার মধ্যে প্রায় ওয়াজিব এখানে বর্ণনা করে দিয়েছে। সুতরাং কেউ মাতা চান দর্শক, আমরা আমাদের নামাজকে এই ওয়াজিব গুলো যেন শিখে এরপর আমল করে ওদের নামাজকে হেফাজত করে। দেখুন, নামাজ আল্লাহ তাআলার নৈকট্য হওয়ার জন্য অন্যতম একটি আমল। এই নামাজ আমাদের জন্য জান্নাতের চাবি, এই নামাজ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, এই নামাজ কবরে হাসরে ওই সিরাতে প্রতিটি স্থানে আমাদেরকে বিপদ থেকে বাঁচাবে। সুতরাং আমরা নামাজকে যেন আল্লাহ তাআলার দরবারে মকবুল করাতে পারি, আল্লাহ তাআলার দরবারে যেন আমাদের নামাজ কবুল হয়ে যায়, এই কারণে নামাজের ওয়াজিব গুলো আমরা ভালো করে শিখি এবং এরপর আমরা আমল করি এবং অন্যকেও জানিয়ে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। জাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। প্রিয় আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা এতক্ষণ তো মাসালা মাসালা সম্পর্কে শুনছিলাম, এখন আমরা শ্রবণ করব যে প্রত্যেকদিন যেভাবে কিছু আমরা নামাজের মধ্যে যে আরবি বাক্য আমরা পাঠ করি সে বাক্য প্র্যাকটিস করানো হয়, আজকে ইনশাল্লাহ কিছু বাক্য প্র্যাকটিস করানো হবে। তো আসুন আজকে আমরা কি প্র্যাকটিস করব, দেখুন আমরা কিন্তু নামাজের শুরু থেকে এবং কি তাকবীর সানা এরপর তাওয়ুজ আউযু বিল্লাহ বিসমিল্লাহ এবং সুরা ফাতিহা এগুলো আমরা প্র্যাকটিস করেছি। তো সুবহান রব্বিয়াল আযীম যেটা রুকুর মধ্যে পড়া হয় এটা আমরা প্র্যাকটিস করেছি। আজকে আমরা যে রুকু থেকে উঠি তখন কিন্তু আমরা একটা তাসবিহ পড়ি, সেটা কি সামিআ আল্লাহু লিমান হামিদাহ, কি পড়ি সামিআ আল্লাহু লিমান হামিদাহ, সামিআ আল্লাহু লিমান হামিদাহ, সামিআ আল্লাহু লিমান হামিদাহ, সামিআ আল্লাহু লিমান হামিদাহ। যারা আমাকে দেখতে পাচ্ছেন আপনারা আমার সাথে একটু প্র্যাকটিস করেন, এটা শুদ্ধ করে নেন, এবং আপনারা চাইলে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে অবশ্যই কল সেন্টার থেকে নাম্বার দেখানো হচ্ছে। এখানের মধ্যে আপনারা যে এখানের এই অনুষ্ঠানের মধ্যে যে আরবি বাক্য শেখানো হয় সেগুলো আপনারা রেকর্ডিং করে আপনারা পাঠাতে পারেন। ইনশাল্লাহ আজকাল যে কোনো সময় আপনাদের এই রেকর্ডকৃত এই আয়াতগুলো রেকর্ডকৃত এই আরবি বাক্যগুলো ইনশাল্লাহ আপনাদেরকে এখানে শোনানোর চেষ্টা করা হবে, এবং এখানে মধ্যে কোনো ভুল থাকলে সেটা সঠিক করে দেওয়ার জন্য চেষ্টা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। তো আসুন প্র্যাকটিস করুন। সামিআ আল্লাহু লিমান হামিদাহ, দেখুন প্রথমটা হচ্ছে সিন, এই জন্য সা, সামি সিন জবর সা লিম জেদ মি সামি, এরপর আইন, এটা এটা হামজা না, এটা হবে আইন, সেজন্য সামিআ আল্লাহু, এরপর কিন্তু আল্লাহু হা একেবারে যেটা কি নরমে সামিআ আল্লাহু, এরপর লিমান লিমান হামিদাহ, লিমানের পর কি রয়েছে হা, এটা আল্লাহর মধ্যে যে হা রয়েছে সে হা না, এটা বিসমিল্লাহ রহমান রহিমের মধ্যে যে হা রয়েছে সেই হা, হামিদাহ হামিদাহ সামিআ আল্লাহু লিমান হামিদাহ, সামিআ আল্লাহু লিমান হামিদাহ, সামিআ আল্লাহু লিমান হামিদাহ। প্রিয় মাতা চিন্তা দর্শক বৃন্দ, আশা করি আপনি এতক্ষণ বুঝতে পেরেছেন কিভাবে পড়লে এই আরবি পড়াটা সঠিক হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিকভাবে পড়ার এবং আমাদের নামাজকে বিশুদ্ধ করার সেই তৌফিক দান করুক। আসুন সামি আল্লাহ লিমান হামিদা বলার পর আমরা একটি তাসবিহ পড়ি, সেই তাসবিহটা কি রব্বানা লাকাল হামদ পড়ি, অথবা রব্বানা ওয়া লাকাল হামদ পড়ি, অথবা আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ পড়ি। তো উত্তম হচ্ছে আল্লাহুম্মা সহ এড করে নাও। তো সুতরাং আমি আল্লাহুম্মা সহ আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য করানোর জন্য চেষ্টা করবো, আপনারা এটা প্র্যাকটিস করতে চেষ্টা করুন। আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ, اللهم ربنا ولك الحمد, এটা কখন পড়ব যখন সামি আল্লাহ লিমান হামিদা বলে আমরা যখন রুকু থেকে উঠে যাব দাঁড়াবো, এ দাঁড়িয়ে আপনার এক তসবি পরিমাণ যে দাঁড়ানো ওয়াজিব রয়েছে সেই মুহূর্তে আপনি এটা পড়বেন। اللهم ربنا ولك الحمد, اللهم رب ربنا ولك الحمد, اللهم ربنا ربنا ولك الحمد. اللهم ربنا ولك الحمد. اللهم ربنا ولك الحمد. اللهم ربنا ولك الحمد. প্রিয় মাতৃ দর্শকবৃন্দ, আমি কিন্তু প্রায় অনেকবার বলার চেষ্টা করি যেন আপনারা বেশি বেশি প্র্যাকটিস করতে পারেন। আর আপনারা যারাই দেখছেন, আপনারা একটু প্র্যাকটিস করুন নিজের নামাজের এই আরবি বাক্যগুলি সঠিক করে। আর মাতৃ চ্যানেলের মাধ্যমে যদি আপনি চান আপনারটা সঠিক হয়েছে কিনা এটা জানতে, তো আপনি রেকর্ড করিয়ে দিন ইনশাল্লাহ আজ্জাবাজান। যদি আমাদের সিস্টেমের সবকিছু ঠিক থাকে ইনশাল্লাহ এখানে চালানো হবে, এবং চেষ্টা করা হবে যদি কোনো ভুল থাকে সেটা সঠিক করে দেওয়ার জন্য। তো আমরা আজকে কি কি শিখলাম দেখুন, এক তো সামি আল্লাহ লিমান হামিদা, যেটা ওঠার তসবিহ, আরটা হচ্ছে আপনার সুবহানা রব্বিয়াল আযীম, এটা কিন্তু গতকাল পাঠ করানো হয়েছে। আর আজকে আমরা সামি আল্লাহ লিমান হামিদা এবং আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ এই দুইটা তসবি শেখানোর চেষ্টা করেছি। তো প্রিয় মাতৃ চ্যানেল দর্শকবৃন্দ, আশা করি আপনি এরকম নয় যে এখন শুধু মাতৃ চ্যানেল মাধ্যমে প্র্যাকটিস করানো হচ্ছে সেজন্য প্র্যাকটিস করবেন আর পরে আপনি করবেন না। দেখুন এরকম হলে কিন্তু আপনি কখনো সঠিক করতে পারবেন না। আপনি যদি চান আপনার নামাজ সঠিক হয়ে যায়, আপনি চান যে আপনার নামাজের মধ্যে প্রত্যেকটি আরবি বাক্য সঠিক হয়ে যায়, আপনি যদি চান নামাজের মধ্যে যে সমস্ত আয়াত কোরআনের পাকের তিলাওয়াত আমরা করি এগুলো সঠিক হয়ে যায়, তাহলে আমি বলবো আপনি যে কোনো সময় পান তাহলে প্র্যাকটিস করতে থাকুন। আপনি একটা রেকর্ড করে নিতে পারেন এই আয়াতগুলো, এটা রেকর্ড করে আপনি একটা প্র্যাকটিস করতে পারেন। তো ইনশাল্লাহ আজকে প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ আজকে সঠিক হয়ে যাবে। আর যদি কেউ প্র্যাকটিস না করে আর তার যদি ভুল থাকে, এই ভুলে ভুলে যদি সে নামাজ পড়ে, চিন্তা করে দেখুন তার নামাজের অবস্থা কী হবে। আর যদি কেউ চেষ্টা করছে, প্র্যাকটিস করছে আর যতটুকু পারতেছে সে চেষ্টা করতেছে সঠিক করার জন্য, আর সে অবস্থায় সে নামাজ পড়ছে, নামাজে কোনো ভুলও হয় আল্লাহ তাআলা দয়ায় সেটা আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। কিন্তু আপনি চেষ্টাও করবেন না যে কেউ ভুল করে পড়তেই থাকবেন জীবনভর, এটা কিন্তু ক্ষমাযোগ্য নয়। সুতরাং আমরা সঠিকভাবে পড়ার চেষ্টা করি। আসুন এটা আমি আরেকবার প্র্যাকটিস করাচ্ছি, আপনারা প্র্যাকটিস করে নেন। তো আমি একেবারে পিছন থেকে শুরু থেকে যে আল্লাহ আকবার এখান থেকে আমি একবার এখন রিপিট করবো, আপনারা ওগুলো সবগুলো চাইলে প্র্যাকটিস করতে পারেন একেবারে নামাজের শুরু থেকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরপর সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. أعوذ بالله من الشيطان، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. هتعرفوا سورة فاتحة إن شاء الله أمام السورة يقول إن شاء الله أنا دخل بريتيس كورابو كنتو أجي يقول عربي باك كروي تي يقول لك كنتا زين إيه فهمت ركوع مبتدئ تسبيح شيء تسبيح سبحان ربي العظيم سبحان رب العظيم. إرفض ركوتي قطع الشمال. سمع الله لمن حمده، سمع الله لمن حمده. إرفض اللهم ربنا ولك الحمد، اللهم ربنا ربنا ولك الحمد. প্রিয় মাতৃ চ্যানেল দর্শকবৃন্দ, আশা করি আপনি বুঝতে পেরেছেন আমাদের এই আরবি বাক্যগুলো কিভাবে পাঠ করতে হবে। তো আমরা এগুলি সঠিকভাবে পাঠ করার চেষ্টা করি, যত বেশি চেষ্টা করব তত বেশি আমরা শুদ্ধ করে আমরা পাঠ করতে পারবো, তত বেশি আমরা শুদ্ধ করে পড়তে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে পাঠ করার সেই তৌফিক দান করুন। প্রিয় আমাদের চিন্তা শক্তি, আসুন রোজার কিছু মাসালা মাসের সম্পর্কে আমরা শ্রবণ করি। দেখুন, ইফতারের বিষয়ে এবং সেহরির বিষয়ে অনেক আলোচনা করেছি, তবে ইফতারের বিষয়ে আরও কিছু আলোচনা করার চেষ্টা করব। ইফতারের বর্ণনার মধ্যে এসেছে, যখন সূর্যাস্তের বিষয়টি অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার বিষয়টি যখন আমরা নিশ্চিত হয়ে যাব, তখন ইফতার করতে আর দেরি করা উচিত হবে না। তখন এটা করা যাবে না যে কখন সাইলেন্ট দিবে অথবা কখন আজান দিবে, এভাবে করে বিভিন্ন কারণে আপনার দেরি করা যাবে না। তো তখন আপনি কি করুন, কোনো খেজুর হোক, কুরমা হোক, পানি হোক, যে কোনো কিছু দিয়ে আপনি ইফতার করে নিতে পারেন। কারণ এগুলো খেজুর দ্বারাও সুন্নত রয়েছে, পানি দ্বারাও সুন্নত রয়েছে, তো আমরা করতে পারি। তো আমরা যখন রোজার সময় ইফতার করব, তখন খেজুর যদি থাকে খেজুর দিয়ে, আর খেজুর যদি না থাকে পানি দিয়ে আমরা ইফতার করে নিব। এরপর ইফতারের দোয়ার বিষয়ে যদি বলতে যাই যে ইফতারের দোয়া কীভাবে পাঠ করব, তো হুজুরের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন ইফতার করতে তখন কোন দোয়া পাঠ করতেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইফতার করার সময় পড়তেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আরেকবার শুনুন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। অর্থ কি এটা শুনুন? অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার জন্য রোজা রেখেছি এবং তোমার ওই প্রদত্ত রিজিক দ্বারা ইফতার করেছি। তো যখন ইফতারের সময় হবে আমরা এই দোয়াটা পাঠ করতে পারি। আচ্ছা, যদি কেউ আরবি না জানে তো সে শুধু বিসমিল্লাহ পড়ে, ইয়া আল্লাহ আমি তোমার জন্য রোজা রাখলাম এবং তোমার সন্তুষ্টির জন্য আমি ইফতার করলাম, এটা করতে পারেন। আমি তোমার প্রদত্ত রিজিক দ্বারা ইফতার করছি, এটা করতে পারেন, বলে দিতে পারেন। তো বাংলা হয়ে যাবে, কিন্তু চেষ্টা করবেন দোয়া আরবিতে করার, যেহেতু আল্লাহর হাদিসে সুন্নত মোবারক রয়েছে। এরপর আরেকটা হাদিসে পাকে রয়েছে যে সরকার সাল্লাল্লাহু তাআলা সাল্লামের বাণী হচ্ছে, হে আলী, যখন তুমি রমজান মাসে রোজা রাখবে তখন ইফতারের পর এই দোয়া পাঠ করো। কখন? ইফতারের পর, ইফতার করে। আচ্ছা, কি দোয়া? আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু। অনুবাদ কি বলা হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার জন্যই রোজা রেখেছি এবং তোমার প্রতি ভরসা করেছি আর তোমার ওই প্রদত্ত রিজিক দ্বারা ইফতার করেছি। তো আল্লাহ হাবিব বলেন, তবে তোমার জন্য সকল রোজাদারের সম পরিমাণ প্রতিদান লিখা হবে এবং তাদের সবে কোনো কমতি করা হবে না। আল্লাহ আকবার। প্রিয় মাতা চিন্তা শক্তি, চিন্তা করে দেখুন, তো আমরা যখনই ইফতার করব আমরা এই দোয়া আমরা পাঠ করে নিব, তাহলে আল্লাহর হাবিবের সুসংবাদ অনুযায়ী এই সাফাত ইনশাল্লাহ আমরাও পাব। এরপর দেখুন, এখানের মতে যে বলা হচ্ছে ইফতার করা, অর্থাৎ আজিউদ্দিনকে এই হাদিসে পাথের মতো বলা হয়েছে, যখন ইফতার করবে ইফতার করে এই দোয়া পর। তো কি বুঝতে পারলাম? ইফতার করার পর দোয়া করা, কিন্তু এটাও শুনুন, ইফতার করার পর আমরা যদি দোয়া করি, এটা দোয়া কবুলের যে স্থান রয়েছে, যে আপনার সময় রয়েছে, ওলামায়ে কেরামগণ বলেন এই দোয়া কবুলের সময়গুলোর মধ্যে অন্যতম একটি সময় আছে ইফতারের সময়। অর্থাৎ ইফতারের, ইফতার করার পর যে সময় রয়েছে সেই সময়কেও কিন্তু দোয়া কবুলের সময়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আল্লাহ তাআলার কাছে যখন আমরা দোয়া করব, তো ইফতারের পূর্বেও করব, ইফতারের পরে করব, কারণ দোয়াটা হচ্ছে বরকতময় মুহূর্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইফতারের যে ফজিলত, ইফতার এর সময় দোয়ার যে ফজিলত, তা অর্জন করার সেই তৌফিক দান করুক। তো এমন কোনো জায়গায় যদি আপনি থাকেন যেখানে আজানের আওয়াজ আসে না, যেখানে আপনার সাইরেনের আওয়াজ আসে না, তো সেখানে আপনি টেনশনবিহীন যখনই সময় হবে আপনি ইফতার করে নিতে পারেন। অথবা আজানের আওয়াজ আসলেও যদি আজান দেরিতে দেয় আর ইফতারের সময় আগে হয়ে যায়, তো যখন ইফতারের সময় হবে তখন আপনি ইফতার করে নিতে পারেন। আসুন ইফতার সম্পর্কিত আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি বাণী শ্রবণ করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাণী হচ্ছে, মানুষ সর্বদা কল্যাণের সহিত থাকবে যতদিন দ্রুত ইফতার করবে। অর্থাৎ ইফতার সময় হলো আর দেরি করবে না, সে দ্রুত সময় মোতাবেক ইফতার করবে, দেরি করবে। আচ্ছা, আর একটা হাদিসের কথা বলা হচ্ছে, যে ব্যক্তি হালাল খাবার কিংবা পানীয় দ্বারা কোনো মুসলমানকে রোজার ইফতার করালো, ফেরেশতারা মাহে রমজানের সময়গুলোতে তার জন্য ইস্তিগফার করেন এবং জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম শবে কদরে তার জন্য ইস্তিগফার করেন। আল্লাহু আকবার! তে মাদে চন্দ্র সূর্য আপনি কি চান আপনার জন্য, আমার জন্য, যে জিব্রাইল আলাইহিসসালাম শবে কদরে ইস্তিগফার করুক? তো যদি চাই তাহলে আমরা, এই যে বলা হচ্ছে যে কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর কথা, তো আমরাও এবার যখন রমজান মাস আসবে আমরা যেন ইফতার করাই। এমনি সব নফল রোজার সময় কিন্তু রোজা রাখলে কেউ তাকে ইফতার করার মধ্যেও কিন্তু অনেক ফজিলত রয়েছে, তো আমরা যেন সেটা করি। আসুন আরেকটা হাদিসে পাক, যে ব্যক্তি হালাল উপার্জন থেকে রমজানে রোজার ইফতার করায়, রমজানের সমস্ত রাতে ফেরেশতারা তার উপর দরুদ অর্থাৎ আল্লাহ তাআলার রহমত প্রেরণ করেন এবং শবে কদরে জিব্রাইল ইসলাম তার সাথে মুসাফাহা করেন, আর যার সাথে তাদের জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম মুসাফাহা করে নেন তার চোখ অশ্রুসিক্ত হয়ে যায় এবং তার অন্তর নরম হয়ে যায়। আল্লাহু আকবার! কতই উত্তম ফজিলত সেই ব্যক্তির অন্তর নরম হয়ে যাবে, সেই ব্যক্তির অশ্রুসিক্ত হবে আল্লাহ তাআলার দয়ায়, তার চোখে আল্লাহ তাআলার ভাব প্রতি কান্না আসবে। আসলে একটু আমাদের যে দর্শক কিন্তু এটা অনেক বড় নিয়ামত। তো আরেকটা হাদিসে পাক, যে ব্যক্তি রোজাদারকে পানি পান করান, আল্লাহ তাআলা তাকে আমার হাউস থেকে পান করাবে। হাউজে কাউসারের পানি যদি পান করতে ইচ্ছা হয় প্রিয় মাদে চেয়ার দর্শক কিন্তু, তাহলে যে ব্যক্তি রোজা রাখবে তাকে পানি পান করে, কত বড় নিয়ামত। আরো বলা হচ্ছে যে আমার হাউস থেকে পানি পান করাবেন, ফলে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত পিপাসার্থ হবে না। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কত বড় বড় সুসংবাদ আমাদেরকে দিয়ে দিয়েছেন, আমরা এই সুসংবাদ, আমরা যেন এই নেয়ামত অর্জন করতে পারি, আমরা এই নেক আমলগুলি করার চেষ্টা করব। এরপর আরেকটা হাদিসে পড়, যখন তোমাদের মধ্যে কেউ রোজার ইফতার করে তবে যেন খেজুর কিংবা কুরমা দিয়ে ইফতার করে, কেননা তা হচ্ছে বরকত, এবং যদি তা না থাকে তবে পানি দ্বারা করবে, কেননা তা হচ্ছে পবিত্রকারী। প্রিয় মাতা চাচা দর্শক বৃন্দ, আমরা যখন ইফতার করি বিভিন্ন আইটেম তো আমাদের ঘরে থাকে, প্রত্যেকের ঘরে বিভিন্ন সুস্বাদু খাবার থাকে, বিভিন্ন ফল ফুল থাকে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুন্নতের কথা বলেছেন, এই সুন্নতের মধ্যে অনেক নিয়ামত রয়েছে। অন্য কিছু থাকলেও আমরা এই সুন্নতকে পালনের উদ্দেশ্যে, আল্লাহর হাবিবের পক্ষ থেকে নিয়ামত পাওয়ার উদ্দেশ্যে আমরা খেজুর পানি এগুলো তারা ইফতার করি, তাহলে ইনশাল্লাহ আজ্জাবাজাল আমরা অনেক নিয়ামত অর্জন করতে পারবো। আসুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইফতার সম্পর্কে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে যে রসুল করিম ও রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পূর্বে খেজুর দ্বারা ইফতার করতেন, খেজুর না থাকলে কয়েকটি কুরমা দিয়ে ইফতার করতেন, আর যদি কুরমা না থাকে তখন কয়েক অঞ্জলি দ্বারা পানি পান করতেন। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনার খেজুর দ্বারা, কুরমা দ্বারা, পানি দ্বারা আপনার ইফতার করার এটা প্রমাণ রয়েছে। আর এটা অনেক সুন্নতের একটি আমল, একটি উত্তম আমল, ইনশাআল্লাহ আজকে আমরাও এই আমল করার চেষ্টা করব। তো প্রিয় মাদেশ দর্শকবৃন্দ, আমরা ইফতার সম্পর্কে অনেক বিষয় আমরা শুনলাম। তো আমরা যখনই ইফতার করব আল্লাহ হাবিবের সুন্নত মোবারকা পালনের উদ্দেশ্যে আমরা খেজুর রাখার চেষ্টা করব। দেখুন খেজুরের কিন্তু অনেক ফজিলত এবং বরকত রয়েছে। খেজুর এটা আল্লাহর হাবিব সুন্নত তো রয়েছে রয়েছে, এই খেজুর সম্পর্কে আপনার রয়েছে যে 7 দিন যাবৎ প্রতিদিন 7টি করে আজওয়া খেজুর যদি খাই তাহলে কুষ্ঠ রোগ অর্থাৎ ধবল রোগ এর উপকার পাওয়া যায়। আল্লাহ হাফিজ সাল্লাল্লাহু আলাইহি আরো ইরশাদ করেন, আজওয়া খেজুর জান্নাত থেকে এসেছে, এতে বিষক্রিয়ার শিফা রয়েছে। বুখারী শরীফের মধ্যে রয়েছে যে ব্যক্তি সকালে খালি পেটে 7টি আজওয়া খেজুর খেয়ে নেয় সেদিন তাকে জাদু এবং বিষ ক্ষতি করতে পারবে না। কেয়ামতের সেই দর্শকবৃন্দ চিন্তা করে দেখুন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের এক একটি সুন্নতের মধ্যে কত নিয়ামত রয়েছে। এই খেজুরের মধ্যে যে আজওয়া এক প্রকার খেজুর রয়েছে এর মধ্যে যে কত ফজিলত, 7টি খেজুর যদি সকালে খালি পেটে খায় তাহলে সেদিন তাকে কোনো জাদু কোনো বিষ ক্ষতি সাধন করতে পারবে না। সাইয়েদনা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, খেজুর খেলে অ্যাপেন্ডিক্স হয় না। তাজেদারে রিসালত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সকালে খালি পেটে খেজুর খাও, এতে পেটের কৃমি মারা যায়। এভাবে খেজুর সম্পর্কে আরেকটি বর্ণনা এসেছে যে সাইয়েদুল্লাহ রবি বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মতে যারা গর্ভবতী রয়েছে তাদের জন্য খেজুর অপেক্ষা এবং রোগীর জন্য মধু অপেক্ষা উত্তম অন্য কোনো বস্তুতে শিফা অর্থাৎ আরোগ্য নেই। মাদে চিন্তা সত্যি এইভাবে খেজুরের আরো অনেক উপকার অনেক উপকারিতা আপনার আমির সন্তামত বরকাতুল্লাহ আলিয়া বর্ণনা করেছেন। তো আমরা রমজানের সময় খেজুর খেতে পারি অর্থাৎ যখন ইফতারের সময় এবং সেহরির সময় বা অন্যান্য সময়ও আমরা রমজান ব্যতীত অন্যান্য সময় আমরা খেজুর খেতে পারি। তো রমজানের ফজিলত আমরা অর্জন করার লক্ষ্যে ইফতারের যে মশালা আমরা শ্রবণ করলাম এই মশালা বলে যেন আমরা স্মরণ রাখি এবং এর উপর আমল করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন। আসুন আরেকটি হাদিসে পাক শ্রবণ করেন, আল্লাহর হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই রোজাদারের জন্য ইফতারের সময় এমন একটি দোয়া থাকে যা ফেরত দেয়া হয় না। তিন ব্যক্তির দোয়া ফেরত দেয়া হয় না, একটা হচ্ছে ন্যায় বিচারক বাদশাহের, দ্বিতীয় নম্বর হচ্ছে ইফতারের সময় রোজাদারের, আর তৃতীয় নম্বর হচ্ছে মজলুমের। সুতরাং এই তিনজনের দোয়া আল্লাহ তাআলার দরবারে কিন্তু কবুল হয় এবং বলা হচ্ছে মেঘ থেকেও উঁচুতে তুলে নেন এবং আসমানের দরজা এর জন্য খুলে যায়। অর্থাৎ এই দোয়া যখন এরা যখন দোয়া করে তখন তাদের দোয়ার জন্য খুলে যায়। আর আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমার সম্মানের শপথ আমি অবশ্যই তোমাকে সাহায্য করব যদিও কিছু দেরিতে হয়। তো প্রিয় মাতা চান দর্শকবৃন্দ, আমরা ইফতারের সময় অবশ্যই অবশ্যই দোয়া করব। এবং ইফতারের পর একটি গুরুত্বপূর্ণ মশলা হচ্ছে ইফতারের পর আমরা মুখকে ভালো করে পরিষ্কার করে নেব, পরিষ্কার করে আমরা মসজিদে আমরা নামাজ পড়তে জামাত যেন ছুটে না যায় সেদিকে লক্ষ্য রাখবো। তো আর যদি একাকি নামাজ পড়ি তাও আমাদের মুখকে পরিষ্কার রাখা উচিত। কারণ কি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর এক হাদিসে পাকিভাবে এসেছে, যখন তোমাদের মধ্যে কেউ রাতে নামাজের জন্য দাঁড়ায় তবে সে যেন মিসবাহ করে নেয়, কেননা সে যখন নিজ নামাজে কিরাত করে নামাজের মধ্যে কিরাত পাঠ করে তখন ফেরেশতা নিজের মুখ তার মুখের উপর রাখে এবং যা কিছু তার মুখ থেকে বের হয় তা সেই ফেরেশতার মুখে প্রবেশ করে। তা নামাজের মধ্যে আমরা যা কিছু পাঠ করি এগুলো কিন্তু ফেরেশতা তার মুখে নিয়ে নেয়। সুতরাং আমরা আমাদের মুখকে সুগন্ধময় রাখি যখন আমরা নামাজ পড়ব, সুগন্ধময় যেন দুর্গন্ধ না থাকে সেটিকে যেন লক্ষ্য রাখি। তো কিছু খেলে আমরা পরিষ্কার করে নিই মুখকে এবং আল্লাহ তাআলার দরবারে পরিষ্কার মুখে আমরা উপস্থিত হই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমরা যা কিছু শুনেছি এটা এর উপর আমল করার তৌফিক দান করুক। নিজে স্মরণ রাখি এবং এরপর আমল করি, অন্যজনকেও তা জানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো প্রিয় মাতৃ দর্শকবৃন্দ, আজকেও আমরা অনেক বিষয় নামাজ সম্পর্কে, নামাজের কিছু আরবি বাক্য এবং রোজা সম্পর্কে ইফতার সম্পর্কে আমরা শ্রবণ করলাম। ইনশাআল্লাহ আজান আল্লাহ তাআলা যদি দয়া করে ইনশাআল্লাহ আমরা আগামী তো বিভিন্ন অনুষ্ঠানে আমরা ইনশাআল্লাহ শ্রবণ করব, অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। প্রিয় মাতৃ দর্শকবৃন্দ, আপনারা যারাই দেখছেন আপনাদের প্রতি সকলের প্রতি একটা অনুরোধ করব, আপনারা যে যেখানে রয়েছেন মাদার চ্যানেলের সঙ্গে থাকুন। আর যদি বাহিরে যাওয়ার কখনো প্রয়োজন পড়ে, দেখুন এখন চারিদিকে যে একটু পরিস্থিতি আপনারা জানেন, তো বাহিরে যাওয়ার চেষ্টা না করাই ভালো। যদি কখনো যেতেই হয় বাহিরে, তাহলে মাস্ক পরে একেবারে যতটুকু আপনি যে সেফটি করে যেতে পারেন উত্তম, যদি প্রয়োজন তেমন না হয় তাহলে না যাওয়াই ভালো। আর সদা সর্বদা পাঁচ নামাজ এটা করুন, আল্লাহ তাআলা জিকির করুন, আমাদের চ্যানেল দেখতে থাকুন, নতুন নতুন জিনিস শিখতে থাকুন, এর উপর আমল করতে থাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উত্তমভাবে জ্ঞান অর্জন করার, উত্তমভাবে আমল করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠান দেখার অনুরোধ জানিয়ে এখানে শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সালাত ওয়া সালাম আলাইকা ইয়া